exclusively on FusionBD.com.
সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ রাত 12টা আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের জন্য তিনটি সেগমেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ধাঁচের কিছু গল্প থাকবে এবং গত বেশ কিছু সেগমেন্টে আমরা পুরনো ভৌতিক সাহিত্য প্লে করেছিলাম, আজকে কিন্তু তেমনটা হচ্ছে না, একেবারে ব্র্যান্ড নিউ ভৌতিক সাহিত্য এবং একই সাথে থাকছে যথারীতি শ্রোতাদের পাঠানো গল্পর দুটি ভার্সন। প্রথম ভার্সনে থাকছে ইমেল ভার্সন, যে ভার্সন থেকে আমরা রেকর্ড করে সংগ্রহ করেছি, এবং আরেকটি ভার্সন রয়েছে ফেসবুক ভার্সন, যেখান থেকে আমরা ঘটনা লিখে সংগ্রহ করেছি, তারা লিখে পাঠিয়েছেন এবং আমরা সেটা এখান থেকে পড়ে শোনাচ্ছি। সো তিনটি সেগমেন্টে দুর্দান্ত দুটি মুহূর্ত কাটাতে চাইলে কনকের সাথেই থাকতে হবে ঠিক রাত দুটো পর্যন্ত। পুরো সময়টা জুড়ে আপনার মন্তব্য আমাদেরকে জানাবেন প্রিয় শ্রোতা। ভৌতিক এর মূল উদ্দেশ্য হচ্ছে সত্য কিংবা মিথ্যা কিংবা কারো বিশ্বাসের প্রতি কোনো আঘাত হানা নয়, শুধুমাত্র এমন কিছু ঘটনা আমরা এই শোতে শেয়ার করব, উপস্থাপন করব যেসব ঘটনার সাথে কোনো না কোনো কিছুর সংশ্লিষ্টতা রয়েছে। বাট কিসের সংশ্লিষ্টতা সে আদৌ কেউ এক্সপ্লেন করতে পারেনি। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে নাম ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটায় ফেসবুক মাধ্যম রয়েছে, যে মাধ্যমে চাইলে আপনি জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য কোন ঘটনা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এবং একই সাথে কোন ঘটনাগুলো একেবারে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না সেই সব কথাবার্তা facebook.com/asianbdc এই ঠিকানায় আপনি যে পোস্টটি পাবেন ভৌতিকের পোস্ট, সেই পোস্টে আপনার কথাবার্তাগুলো লিখে পাঠাবেন। ঘটনা যারা লিখে পাঠাতে চান তাদের জন্য রয়েছে একটি অপশন, খোলা সেই অপশনটি হচ্ছে ফেসবুক মাধ্যম, যে মাধ্যমে আপনি আপনার ঘটনা লিখিয়ে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা চেষ্টা করবো অনিয়ার করবার জন্য যদি সেই ঘটনাটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য এবং উপস্থাপনযোগ্য মনে হয়ে থাকে। সো তিনটি সেগমেন্টে ঘন্টা কাটাবার জন্য শুরুতেই আমরা চলে যাব ভৌতিক সাহিত্যে। অ্যান্ড হিয়ার উই গো,
ভৌতিক 90.8।
কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগনার কাছে এক গ্রামে গিয়েছিলাম। উপলক্ষ ছিল বিয়ে বাড়ি, বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউই যেতে রাজি হয়নি, রাজি না হওয়ার কারণও ছিল একে বর্ষাকাল, তাই যাতায়াতের অসুবিধে। যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধে হয়নি, তার উপরে গ্রামে বিয়ে বাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধে হতে পারে, তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হল না শেষ পর্যন্ত। কিন্তু একেবারেই কেউ না গেলে তো খারাপ দেখায়, তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে, সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমান। বর্ধমানে সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগনা। বলগনায় বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না। এ তো রিক্সা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমরা যখন বলগনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধে হয় হয়। আকাশ ঘন মেঘে ঢাকা, মেঘের মূর্তি এমনই যে এই নামে বুঝি, তাই কি যে করব কিছু ভেবে পেলাম না। বলাই বলল,
এখনো ভেবে দেখ যাবি কিনা। আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না এগিয়ে এখান থেকে কেটে করে চল। এই অচেনা জায়গার পথে কোনো লোকজন নেই, সন্ধে হয়ে আসছে, কাদার পথ, আর এগুলো দুর্ভোগের শেষ থাকবে না।
কথাটা ঠিক, তবে কিনা সত্যি সত্যি কি এতদূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায়? তাই বললাম, তাতে কি, বর্ষাকালে বৃষ্টি হবেই, সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি, এখন ভয়ে পিছলে কি করে হবে, অতএব দেরি না করে রওনা দিই, চল। চল তো চল, একটা দোকানে শেষবারের মতো দুজনের দুকাপ চা খেয়ে চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকোয়নি, তার উপর আকাশে এই মেঘের ঘন ঘটা, কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখনই শুরু হল বৃষ্টিপাত। প্রথমে বড় বড় ফোঁটা, তারপরে মুষল ধারায়, ছাতা মানল না, সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। বলাই বলল,
আমরা বোধহয় 2 মাইল পথও আসেনি, এখনো কত পথ বাকি, কি করে যাব রে ভাই?
আমিও তখন চুপসে গেছি, বললাম, তাই তো রে, বলগনাতে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলেই হতো, এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে কড়কড় করে বাজ পড়ার শব্দ, সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় এক হাত দূরের পথও দেখা যাচ্ছে না, কালো কুটিল যাকে বলে। তাই পথে এমন কোন জনমানুষ নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথ নির্দেশ পাই। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একসময় মনে হল আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। কে আসে এই অন্ধকার নির্জন রাতে? কে ও? কেমন এক অশরীরি আতঙ্কে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। অমনি শুনতে পেলাম,
এ পথে নতুন মনে হচ্ছে?
আমি বললাম, হ্যাঁ একেবারেই নতুন।
আশা হচ্ছে কোথা থেকে?
আমরা কলকাতা থেকে আসছি।
যাওয়া হবে কোথায়?
আমরা গ্রামের নাম বললাম, বলার সঙ্গে সঙ্গে একটি বস্ত্রপাত, আর সেই সঙ্গে বিদ্যুতের চমক। তারই ক্ষণ প্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে, কালো বর্ষাতিতে ঢাকা দীর্ঘ উন্নত বলিষ্ঠ চেহারা, গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কেও হার মানায়। ভদ্রলোক বললেন,
ওরে বাবা, ও তো অনেক দূর, এই দুর্যোগে যাবেন কি করে?
তাই তো ভাবছি।
লগন সার বাজার, বিয়ে বাড়ি বুঝি?
আগে হ্যাঁ, আমাদের বন্ধুর বোনের বিয়ে।
তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেননি কেন?
সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না।
এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে, বিয়েটা কবে?
আগামীকাল।
তাহলে তো কাল ভোরে গেলেও চলবে।
কিন্তু আজকের রাত্রিটা কাটায় কোথায় বলুন তো?
ব্যবস্থা একটা করছি, এখন আসুন তো আমার সঙ্গে।
আমি বলাইয়ের দিকে তাকালাম, বলাই আমার দিকে, যা আছে কপালে। আর যখন এগুলো সম্ভব নয় তখন এর আশ্রয় কিছুতেই ছাড়া নয়। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর বাধা রাস্তার ঢাল বেয়ে ছোট্ট একটি গ্রামে, মাটির দেয়াল, খড়ের চাল, ঘনবসতির গ্রাম। গোয়ালে গরুর চোখ চলছে, বৃষ্টিও সমানে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন,
একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা হচ্ছে।
আমরা ভিজে পোশাকেই কাদামাখা পানি ঘরের ভেতরে ঢুকলাম। তারপর অন্ধকারে হাতড়ে একটি তক্তা পুষ্পে তাতে পা ঝুলিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন আর আসার নাম নেই। অনেক পরে ক্ষীণ একটু আলো দেখা গেল, মনে হল লণ্ঠন দুলিয়ে কেউ আসছে। সত্যি তাই, টেকো মাথায় বেটে খাটো একজন গ্রামের লোক এক বালতি জল, একটা গামছা আর হারিকেন নিয়ে ঘরে ঢুকল। লোকটি বলল,
মিন পা ধুয়ে ভালো করে বসো, বাবু এখনই আসবে।
এই কথা বলে চলে গেল লোকটি। ঘরের সামনে দাওয়া ছিল, আমরা সেখানে পা ধুয়ে কিট ব্যাগ থেকে শুকনো জামাকাপড় বের করে নিলাম। তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে তক্তাপোশের বিছানায় বসলাম গুছিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে। অনেক পরে ভদ্রলোক এলেন, সঙ্গে সেই লোকটি, হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা, লোকটির হাতে চা। ভদ্রলোক বললেন,
আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই, কিছু মনে করবেন না, আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না, জোগাড় করতে দেরি হয়ে গেল।
বলাই বলল,
কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায়?
কেন, ঘরেই ভাজা হল, কুমড়ো, পোস্ত আর বেসন। বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সবসময় মজুদ থাকে। যাক, জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন।
আমরা বিনা বাক্যবায়ে খেতে লাগলাম। ভদ্রলোক বললেন,
আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধে হবে না। কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক, আপনাদের রওনা করিয়ে দেব। এই জনাই গরুর গাড়িতে করে এগিয়ে দেবে আপনাদের।
আমি বললাম, তাহলে তো খুব ভালো হয়। কথা বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা। এমন মিষ্টি কথার লোক, অথচ কি রাস ভারী! বুকের ভেতরটা যেন ছেদ করে ওঠে। ভদ্রলোক বললেন,
বৃষ্টি কমলেই আজ রাত্রেই পাঠাতাম আপনাদের, তবে কিনা এসব জায়গা তো ভালো নয়, তাই কাল ভোরেই যাবেন।
আমি বললাম,
ভোরে যাওয়াই ভালো, কেননা আমার আবার ভূতের ভয় খুব। এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন তাহলে তো গেছি।
ভদ্রলোক হেসে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন, আমিও করি, আগে করতাম না, এখন করি। আর সেই জন্যেই তো পথে ঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন তাই টেনে আনলাম এখানে।
বলাই বলল,
ঠিকই করেছেন। ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না, এখন করেন, এর মানেটা কি? সেরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল?
ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন, তারপর বললেন,
হয়েছিল বই কি, আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবেন।
আমি বললাম, তবু শুনি না, এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে। ভদ্রলোক আমাদের দুজনের দিকেই একবার ভালো করে তাকিয়ে বললেন,
ওই যে দেয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি?
এতক্ষণ লক্ষ্য করিনি, এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, একজন দারোগার।
ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে?
দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম, আরে তাই তো, এ তো আপনারই ছবি দেখছি।
হ্যাঁ, আমারই ছবি, তবে যৌবনে।
আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু শোনার আশায়। ভদ্রলোক বলতে শুরু করলেন, তিনি যা বললেন তা এই রকম,
আমার নাম জলধর দত্ত, জলভরা মেঘের মতনই চেহারা আমার, আমায় দেখলে অনেক খুনের আসামিরও বুকের রক্ত জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেকদিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের বলব। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধেবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি, এমন সময় দুজন লোক এসে খবর দিল ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দু ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনে আত্মঘাতী হয়েছে। শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোন পুলিশ অফিসারই শান্তিরক্ষার দায় এড়াতে পারেন না। আদৌ কোনো আত্মহত্যা না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে তাই বাকি বলতে পারে, অতএব যেতেই হল। এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন, বললেন,
গেলে কাল সকালে যাবে, এই রাত দুপুরে কখনো না, একে এই সমস্ত অঞ্চল ভালো নয়, তারপর আপনি পুলিশের লোক, কার মনে কি আছে কে যাবে।
আমি তার কথা না শুনেই রওনা দিলাম, বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম জলধর, জল ভরা মেঘ আমি, কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রায় কোনো অসুবিধে হল না। যাই হোক, গ্রামে পৌঁছতে রাত অনেক হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্ত মাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুবই চেনা বলে মনে হল, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি। যাই হোক,
এই ধরনের লাশকে তো পোস্টমর্টম করতেই হবে। তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আরেকটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম। ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায়। ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি, কোথায় যেন দেখেছি লোক দুটোকে। এমন সময় জনা বলল,
আমি চিনেছি বাবু, আমার খুব ভয় করছে, এই রাত দুপুরে না এলেই পারতেন।
আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস, এরা কারা?
ভুলে যাচ্ছেন কেন, সন্ধেবেলায় ডেকে আনলো।
এইবার মনে পড়েছে, সত্যি তো, কিন্তু এমন বিস্ফোরণ আমার কেন হল? আমার মতন লোকেরও শীত দাঁড়াই তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বললাম,
কি হল, থামলে কেন, চালাও।
একটু চা চেষ্টা পেয়েছো বাবু, গলাটা একটু ভিজিয়ে নি।
এখানে চা পাবে কোথায় এই ফাঁকা মাঠে এত রাতে?
এখানে তো চা পাবো বাবু, ওই দেখো।
চেয়ে দেখলাম দূরের একটা চালা ঘরে টিম টিম করে আলো জ্বলছে। গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল,
আপনারা খাবেন বাবু?
বললাম, না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতন। দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সে গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না, এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। সে যাই হোক, ভয়ে আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল। তখন আমরা সবিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়, আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের উপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটোর চোখ জ্বলছে, কি ভয়ঙ্কর দৃশ্য!
জলধর বাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন। এমন সময় জনা এলো ভাতের থালা হাতে, বলল,
ওসব গল্প আর না, এখন খেয়ে নিন দেখি, নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, তাও খুব ভোরে উঠতে হবে।
বৃষ্টি তখন থেমে গেছে। আমরা জলধর বাবুকে বললাম, তারপর? জলধর বাবু বললেন,
তারপর আর কি, নিন, খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায়।
গল্প শুনে ভয় আমাদেরও যে পায়নি তা নয়, তবু কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলধর বাবু বললেন,
আপনাদের ভয়ের কোনো কারণ নেই, জনা আপনাদের পাহারায় থাকবে, কোনো প্রয়োজন হয়ে ডাকবেন, বাইরেটাই থাকবে ও।
আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের। জলধর বাবু এলেন, আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ঘরের আলো যখন আরো স্পষ্ট হয়ে আসছে, তখনই একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল,
এইটুকু পথ এবার আপনাদের হেঁটেই যেতে হবে বাবু, ওই দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না।
কেন যাবে না তা জানি, আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম, বেশ তো অসুবিধা থাকে যেও না, এটুকু পথ হেঁটেই চলে যাব আমরা। কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি যে হল সেটুকু জানার দরকার ছিল যে? জনা বলল,
শুনলে ভয় পাবেন না তো?
না, কাল রাতে কি ভয় পেলাম?
সে রাতে আমরা ওদের হাতে প্রাণ হারিয়েছি।
আমাদের দুজনের গায়ের কাটা দিয়ে উঠল এবার সর্বনাশ। একই শুনছি, জলধর বাবু, জনা, এরা তাহলে কারা? আমরা নড়াচড়া ভুলেও দাঁড়িয়ে রইলাম। তাই আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন, তখন জনাও নেই, গরুর গাড়ির চিহ্নও নেই। কি ভাগ্যিস, একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছিল তখন, না হলে এই অন্ধকার গাছতলায় কিছু হতো কে জানে। এরপর আমরা নিরাপদে গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে চোখ দিলাম ওদের অনুষ্ঠানে। বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে। তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের।
শুনছেন ভৌতিক 90.8 আর কি কর্মকাছি আপনার সাথে উইথ মাই শো ভৌতিক 90.8। এবং শুরুতেই আমরা শুনে আসলাম ভৌতিক সাহিত্য, যেখানে রনি ভাইয়ার কণ্ঠে চমৎকার একটি ঘটনা আমরা শুনলাম, যেটাকে ঘটনা আমি আপনি বলবো লেখকের ঘটনা। সব লেখক ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন গল্প লিখে গেছেন, তাদের ঘটনা, এবং সেসব ঘটনায় আমরা বেশ কিছু ভয়ের সংমিশ্রণের দেখা পাই এবং সেটা আমাদেরকে আনন্দ দেয়। দ্যাটস ওয়াই আমরা এই সেগমেন্টটি অ্যাড করেছি, এবং সবগুলো সেগমেন্ট মিলে আরও রয়েছে সত্য ঘটনার সেগমেন্ট, সবগুলো মিলেই প্রতি বৃহস্পতিবারের আয়োজন ভৌতিক 90.8, যেখানটায় আমি আছি আপনাদের সাথে। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন AR স্পেস নাম, লোকেশন এবং কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। রুবেল আমাকে বনশ্রী থেকে SMS করেছে, তিনি বলছেন, ভাইয়া সাহিত্য গল্পটার আগে শুনেছেন এমনটা বলছেন, আই ডোন্ট নো। মিরপুর থেকে তুষার, ভাই পুরান রিপিট করলা কেন এমনটা আপনি বলেছেন? আই থিঙ্ক এটা পুরনো না, রিপিট হওয়ার কথাও না। ওয়েল, আর রুমা গাজীপুর থেকে, অনেকদিন পর জয়েন করলাম এক্সামের কারণে এতদিন শুনতে পারিনি। শাহেদ কালীগঞ্জ থেকে, খুব ভালো লাগছে কোনো ভাই এমনটা আপনি জানিয়েছেন। শুভ সিদ্ধা টাঙ্গাল থেকে, আজকের সাহিত্য আগেও একবার প্লে করা হয়েছে, সুতরাং আপনার কথাই আমরা রাখলাম। অ্যান্ড নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে আরেকটা গল্প শুনবো, আরেকটা ঘটনা শুনবো মূলত, যেটাকে বলা হয়ে থাকে সেসব ঘটনা। যদি আপনি শুনতে চান তাহলে এবং বলতে চান মূলত, তাহলে অবশ্যই ঘটনা লিখবেন এবং লিখে সেটিগুলো সবগুলো ঘটনাকে পাঠিয়ে দেবেন আমাদের অ্যাড্রেসে। এবং যদি পাঠিয়ে দিতে চান আমাদের অ্যাড্রেসে ঘটনাগুলো, তাহলে আপনাকে সেলফোনের মেসেজ ঘটনা লিখে ফেলতে হবে সবার আগে, এবং লিখে সেগুলোকে পাঠিয়ে দিতে হবে আমাদের যে অ্যাড্রেস রয়েছে facebook.com/bhautik90.8 সেই ঠিকানায়। এবং যারা রেকর্ড করে পাঠাতে চান bhautik90.8@gmail.com, এই ঘটনায় লিখে পাঠিয়ে দিবেন। সো রাইট নাও আমরা চলে যাচ্ছি আরেকটা ঘটনায়, এই ঘটনা শুনে আমরা ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুকন হোসেন গাজীপুর মৌচাক থেকে বলতেছি। ভাই আমার জানা মতো একটা ঘটনা আছে, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটেছিল আমার প্রতিবেশী এক ভাইয়ের সাথে। তো ভাইয়া বলে রাখা ভালো যে এই প্রতিবেশী ভাইয়া অ্যাম্বুলেন্স চালাত। তো আমি যে গত কুরবানিতে দেশের বাড়িতে গেলাম বেড়াইতে, যার পর ওনার সাথে দেখা হইল। বললাম, ভাইয়া কেমন আছেন? উনি বলল যে ভালো আছি। আমাকে জিগাইল কেমন আছো? আমি বললাম ভালো আছি। কথা দুই কথায় বললাম আসেন দোকানে যাই। দোকানে যাই চা পান খাইতেছি আর আড্ডা মারতেছি, মানে গল্প টল্প করতেছি। হঠাৎ করে কথায় কথায় ভূতের কথা উঠল। আমি বললাম যে ভাই আপনি টেম্পলে চালান, সবসময় তো লাশের টিপ মারেন, হসপিটাল থেকে নিয়ে যান বিভিন্ন জায়গায়। উনি বলল হ ছোট ভাই। আমি বললাম তাইলে একটা ঘটনা শোনান, আপনার সাথে কি কোনো ভৌতিক ঘটনা ঘটছে? উনি বলল ঘটছে, কম বেশি ভালোই ঘটছে। আমি বললাম তাইলে একটা শোনান দেখি। রাত তখন বাজে 8:30 এরকম। তো ভাইয়া বলল যে তাহলে শোনো। তো উনি বলতেছে যে আমি যখন ঢাকা যাত্রাবাড়ি অ্যাম্বুলেন্স চালাই, তখন হঠাৎ করে একটা ফোন আইলো যে লাশের ট্রিপ মারা লাগবো। আমি গেলাম অমুক জায়গায় যাইতে বলল, ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে ভাড়া মিটাইলাম, লাশটা যাবে হইল ব্রাহ্মণবাড়িয়া ব্রিজের মেঘনা ব্রিজ। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার আগে একটা মেঘনা ব্রিজ পরে, মেঘনা ব্রিজের পরে আর কি নামব। আমি বললাম ঠিক আছে ওঠান। লাশ ওঠাইল, লাশটা তো রওনা দিছিল 7:30 এরকম। তো গেলাম, সার রাস্তা ভালোই গেলাম, কোনো সমস্যা নাই। হঠাৎ করে আমি লুকিন গ্লাসে ফলো করলাম। লুকিন গ্লাসে দেখলাম একটা বিদ ঘুটে বিশ্রি চেহারা বিবস একটা মেয়ে, চুলগুলো এলোমেলো, চোখগুলো উল্টানো, চুলগুলো উঠতেছে বাতাসে, আমার দিকে ভেল ভেল করে তাকিয়ে আছে, আর মুখ দিয়ে অজস্র রক্ত পড়তেছে, হাত ভাঙা। আমি প্রথমে ভাবলাম যে লাশের গাড়ি তো হয়তো কোনো সমস্যা হইতে পারে। তা ওগুলো কিছু মনে না করে আমি গাড়ি চালাইতেছি। কিন্তু এক পর্যায়ে দেখা গেল গাড়ি আমার মনে হয় 120-125 স্পিড, কিন্তু স্পিড নাই। মনে হয় আমার গাড়ির আগে কেউ যদি হাইটে যাইতে পারবে এরকম স্পিড। আমার গাড়ি অ্যাক্সেলারেটর ফুল ডাবানি আছে, পাতে চাপ দিয়ে রাখছে, তারপরেও গাড়ি চলতেছে না, আস্তে আস্তে কেটেছে। তারপরে কিছু দূর যায়, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি। ও ভাইয়া একটা কথা বলতে মনে নাই, যে লাশটা ছিল তার লগে একটা লোক ছিল, তার বড় ভাই হবে সম্ভবত, যা বোঝা যায় আর কি, কান্তাছে। তো অত কিছু জিগাই নেই আমি। যাই হোক, তোর গাড়ি আস্তে আস্তে চলতেছে, কিছু দূর যাওয়ার পরে না গাড়ি স্বাভাবিকভাবে আগের মতো চলতেছে। আর কিছুক্ষণ গেলাম, যার পর একটা পাম্প ছিল, পাম্পে তেল নিলাম, তেল নিয়ে হাত মুখ ধুয়ে কিছু নাস্তা পানি করে আবার রওনা দিব আমরা। তখন কি আবার ওই লোকটার জিগেছি, ভাইয়া ওই লাশটা কি হয় আপনার? মানে বললাম আমার ছোট বোন, যাক আমি যেটা মনে মনে ভাবছিলাম তাই হয়েছে। আচ্ছা জিগাইলাম আমি যে অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। কয় ভাইয়া আমি তো দেখি নাই, লোকের মুখে শুনলাম, রাস্তা পার হইতেছে হঠাৎ করে একটা ট্রাক আইসে চাপা দিছে, ও থেত লেগেছে সব। আমি শুনে অনেক ভয় পাইলাম। তারপরও লাশ রাত্রে লাশ নিয়ে গেতেছি, ভয় তো লাগারই কথা, যাক এইসব কথা না শুনে আবার গাড়ি স্টার্ট দিলাম। যাওয়ার পরে কিছু দূর গেলাম, জায়গাটার নাম ঘোড়াশাল, ঘোড়াশাল ব্রিজ যখন পার হইলাম দুই সাইডে ঘন ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে জানলা গেছি চিপা রাস্তা, ছোট রাস্তা। তো ভাই আশেপাশে তো বাড়ি ঘর নাই, দোকান পাট নাই, শুধু গাড়ি। তো আমার মনে হয় 20-25 মিনিট পর পর একটা করে গাড়ি আসে যায়, আর সারা রাস্তা ফাঁকা। হঠাৎ করে আমার গাড়ির হেডলাইট নিভে গেল। বাবা কিরে হেডলাইট নিভে গেল, আমি তো ভয় পেয়ে গেলাম, এখন অন্ধকার কিছু দেখা যায় না। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, যা গাড়ি ব্রেক করতে 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 ধাপ করে গাছের লগে অল্প লেগে বাড়ি খেলাম না, হালকা একটু লাগছে লাগে আমার ডাইন সাইডে নতুন গ্লাস সাথে বাড়ি লাগে, গ্লাসটা ভেঙে গেছে। তারপর গাড়ি স্টার্ট বন্ধ হইল, গাড়ি থেকে নামলাম, নামে দেখলাম মোবাইলে টর্চ ছিল, টর্চ চালে দেখলাম যে গাড়িটা লাগছে একটা হলো কড়ি গাছ, ছোট ওই কড়ি গাছটা, সামনে একটা খাদ পুকুর, কড়ি গাছটার লগে নকুল গাছে বাইজে গাড়িটা মানে ব্রেক দিয়ে দিছি আমি। ভাগ্য ভালো নাহলে খাদে পড়তাম। যাই হোক, গাড়ি আবার স্টার্ট করে বেগে দিলাম, বেগে দিয়ে আমি আবার হেডলাইট দেখলাম যে ঠিক আছে নাই, পরে দেখি যে হেডলাইটটা ঠিকই আছে, হেডলাইট জ্বলল। যাই হোক, আবার যখন সামনে গেলাম, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একটা মেয়ে দেখতে পেলাম, একটা মেয়ে দেখলাম সাদা শাড়ি পরে রাস্তা পার হইতেছে, আঁচলটা অনেক লম্বা আঁচল, ওই মেয়েটা যে হাঁটতেছে আঁচলটা আর কি রাস্তার লোক শেষ হয়ে যাচ্ছে। তো তা দেখে আমি তো খুব ভয় পেয়ে গেলাম, গা গাড়ি ব্রেক করবো কি করবো না, তা উপর দিয়ে দিয়ে দিম, যা আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ পড়লাম, পরে আল্লাহ ভরসা করে গাড়ি উপর দিয়ে চালাই দিলাম, কোনো সমস্যা হল না। যাই হোক, আমার মনে হয় ওই জায়গায় যদি গাড়ি ব্রেক করতাম একটা কিছু হতো। যাই হোক, আল্লাহ আমি গাড়ি টান দিলাম, দিয়ে নরসিংদীবার হইলাম, হাইওয়ে রুট উঠলাম, হাজার হাজার গাড়ি চলাফেরা করতেছে ওই রুটে। যাই হোক, মেঘনা ব্রিজের আগ দিয়ে একটা জায়গার নাম, জায়গার নামটা সঠিক খেয়াল নেই আমার। যাই হোক, ওই জায়গাটা ভালো না, বট গাছ আছে রাস্তার সাইডে বিশাল বড়, ওই জায়গায় অনেক সমস্যা হয়, অনেকের মুখে শুনি। যাই হোক, আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে মেয়েটাকে নিয়ে গেলাম, ওই মেয়েটা সিগন্যাল দিল, ওর বাইরে আবার যে গেছি, ভাই আপনি কিছু দেখেন, না আমি তো কিছু দেখি না, চালো আস্তে আস্তে চালো আমার বলতেছে। যাই হোক, আমি গেলাম, সিগন্যাল দিল, আমি ব্রেক করলাম না, ব্রেক না করে আমি আবার রওনা দিলাম, টান দিলাম গাড়ি, আবার উপরে নতুন গাছে দেখলাম যে মেয়েটা উঠল, উঠে বিভৎস চেহারা নিয়ে চোখ দিয়ে তাজা রক্ত বেয়ে পড়তেছে, আর আমাকে বলতেছে, ভাইয়া আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। আমি তো আমার কি বলবো ভাইয়া, আমার তো এখন মানে আমি কি বলবো, আমি বলার কোন ভাষা খুঁজে পাইনি, এরকম ভয় পাইছে। আমি হঠাৎ করে গাড়ি আটকে ব্রেক করছি, ব্রেক করার পরে আমার গাড়ি পল্টি খাইল, দুইটা তিনটা পল্টি খাই পরে গেল, আমি সেন্সলেস হয়ে গেলাম, এইটুকুই আমার আর কিছু মনে নাই। পরে যখন ক্যান ফিরে তখনকে দেখি আমি একটা পাশের দোকানে বসে আসছি, মাথায় পানি দিলে আমার সেন্স ফিরে এলো, আর যে লাশটা ছিল না ওইখানে, আর যে ভাই সে ভাইও ছিল না। পরে জানা গেল যে আমি একাই আসছে জায়গায়, আমি হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা লাগিয়া আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পল্টি খাই, আর আশেপাশে দোকানপাট যখন দু একটা দোকান খোলা ছিল, রাত তো অনেক, তখন দু একটা দোকান খোলা ছিল, তা ওনারা দেখে আমারে উঠায়, উঠে তাদের দোকানের সাইডে বসায়। ভাইয়া এই ছিল আমার ঘটনা, বা আমার প্রতিবেশী ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ওনারে জিগাইলাম আমি যে আপনি বিস্তারিত কিছু জানছেন, তারপরে তো ভাইয়া উনি কিছু বলতে পারল না। কোনো ভাইয়া আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অডিও ক্লিপটা অন এয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তৌফিক উমর সজীব রাজপুরা জেলার কাঁচিপাতা থেকে বলছি। ঘটনাটি আমি শুনেছি আমার এক বন্ধুর মাধ্যমে। বন্ধুর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কোন এক গ্রামে। ঘটনার সাল 1923। ওই এলাকায় এক সময় এক জমিদার ছিল, সে ছিল খুবই পাষণ্ড। তার কুঠির বাড়ির সামনে দিয়ে যদি কেউ হেঁটে যেত, শাস্তি স্বরূপ তার পা অথবা তার হাতের আঙ্গুল কেটে ফেলা হতো। তিনি রাস্তা দিয়ে তার সৈন্য এবং প্রজাদের নিয়ে হাঁটার সময় কেউ যদি তার সামনে দিয়ে হেঁটে সামনে দিয়ে চলে যেত, তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। এমনকি কেউ যদি সামনে থেকে তার পেছনে যেত, রাস্তার নিচ দিয়ে হেঁটে জমিদারকে ক্রস করতে হতো, নতুবা কঠোর শাস্তি হতো তার। এলাকার বিচার প্রধানেও তিনি ছিলেন গণ্যমান্য। তিনি যা বিচার করত তাই চোখ বুঝে মেনে নিত সবাই। কেউ যদি তার বিচারের বিরুদ্ধে যেত, তার প্রহরীরা তাকে প্রচণ্ড মারধর করত। এলাকার দুটি পক্ষের মধ্যে যারা একটু উঁচু বর্ণের, তিনি তার রায়টা তাদের দিকে গড়াত। হোক তারা নির্দোষ কিংবা দোষী, একবার রাত 12টার দিকে জমিদারের দরজায় কে যেন কড়া মারল। জমিদার সাহেব দরজাটা একটু খোলেন। দরজা খুলে দেখল তার বাড়ির দারোয়ান দাঁড়িয়ে, তার সাথে দুজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। তারা জমিদারকে বলল, জমিদার সাহেব আপনাকে ওই ইউনিয়নের একটা গ্রামের নাম বলবো, সেখানে যেতে হবে। জমিদার বলে উঠলেন, কেন? উত্তরে তারা বলে, আপনার বিচার ব্যবস্থার অনেক সুনাম, তাই বাবা ডেকে পাঠিয়েছেন একটা বিচার করার জন্য। আপনি গেলে বাবা খুব খুশি হবে। তখন জমিদার সাহেব তার কয়েকজন সৈন্য নিয়ে তাদের সাথে ঘোড়ার গাড়িতে রওনা হয়। একটা সময় জমিদার তার সৈন্য এবং দুইজন পরিচিত লোকের সাথে তাদের গ্রামে পৌঁছায়। সেটা ছিল বিশাল বড় একটা মাঠ, সেখানে বসে আছে অনেক লোক। কিছু সংখ্যক মানুষের পরনে ছিল সাদা জোব্বা, আর অন্য দলের লোকের ছিল ধুতি পরা। তারপর শুরু হল তাদের বিচার। বিচার ছিল দুইটা ছেলেকে কেন্দ্র করে, কিন্তু জমিদার এই বিচারেও আগের ন্যায় তাই করলেন। তিনি সেদিনে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে তার বিচারে জিতিয়ে দেয়, আর যারা নির্দোষ তাদের উপর শুরু হয় তার সৈন্য দলের অত্যাচার। তার লোকেরা ওই চুপ্পা পড়া নির্দোষ ছেলেটাকে পিটিয়ে মারাত্মক আহত করে এবং জমিদার তার দলবল নিয়ে প্রসাদে চলে আসে। তারপর ঘটতে থাকে আসল ঘটনা। হঠাৎ রাত দুটোর দিকে মসজিদের ইমাম সাহেবের দরজায় কে যেন কড়া নাড়িয়ে বলে, ইমাম সাহেব বাইরে আসেন। ইমাম সাহেব বাইরে বেরিয়ে দেখে অপরিচিত একটা লোক, পাঞ্জাবি পাকড়ি এবং চুপ্পা পড়া। তখন অপরিচিত লোকটা বলে, ইমাম সাহেব আপনাদের ঈদগাহ ময়দানে একটা লাশ নিয়ে এসেছি, আপনি যদি জমিদারকে নিয়ে এসে জানাজাটা করতেন তাহলে লাশটা তাড়াতাড়ি দাফন করতাম। ইমাম সাহেব বলে, আপনি চা না নিন, জমিদারকে নিয়ে যাচ্ছি। ইমাম সাহেব ওই রাতে জমিদারকে নিয়ে তাদের ঈদগাহ ময়দানে যায়, গিয়ে দেখে অনেক লোকের ভিড় সেখানে। তারপর ইমাম সাহেব এবং জমিদার লাশটা জানাজা করার আগে দেখতে চায়। লাশের কাপড়টা সরানোর সাথে সাথে ইমাম সাহেব এবং জমিদার অবাক। জমিদার দেখল গত রাতে বিচারে যে ছেলেটাকে পিটিয়ে আহত করা হল সে লাশ হয়ে শুয়ে আছে। এদিকে ইমাম সাহেব অবাক, কারণ যে কিছুক্ষণ আগে আমাকে দেখে এখানে জানাজার দাওয়াত দিল সেই লাশ হয়ে শুয়ে আছে। মুহূর্তের মধ্যে দুজন মুহূর্তে এসে বলে, বাবা ছেলেটা কাল মারা গেছে, তাড়াতাড়ি জানাজা শুরু করেন। তারপর জানাজা শুরু হল। অবশেষে সালাম ফেরানোর সাথে সাথে ইমাম সাহেব এবং জমিদার দেখে মাঠে একটা লোকও নেই, এমনকি লাশটাও নেই। ইমাম সাহেব নিজেকে সামলাতে পারলেও জমিদার জ্ঞান হারিয়ে ফেলে। সকালে জ্ঞান ফেরার পর জমিদার ইমাম সাহেবকে সব খুলে বলে। ইমাম সাহেব বলে, আপনি খুবই নির্মম একটা খারাপ বিচার করেছেন, যাদের আপনি শাস্তি দিয়েছেন তারা সবাই মুসলিম জিন এবং নির্দোষ, ওরা আপনার উপর এর বদলা নিবেই, সুতরাং সাবধান। এক রাতে জমিদার শুয়ে আছে, হঠাৎ জানালায় কে যেন টোকা দিয়ে বলে, জমিদার সাহেব জানালাটা একটু খুলবেন। বেশ কয়েকবার বলার পর জানালা খুলে দেখে গত কয়েকদিন আগের মৃত সেই ছেলেটি জানালার পাশে দাঁড়িয়ে বলছে, আমাকে তো শাস্তি দিলেন, এবার নিজে প্রস্তুত হন। মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায় এই কথা বলে। বেশ কয়েকদিন পর তিনি শুয়ে আছেন, হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং মনে হল তার পা বরাবর উপরে কি যেন ঝুলছে। ব্যাপারটা তার বিবিকে দেখানোর জন্য যেই না হাত বাড়াল তার দিকে, কিন্তু সেখানে তার স্ত্রী নেই। তরি করে করে উঠে আলো জ্বালিয়ে আটকে উঠে জমিদার দেখে তার স্ত্রী শূন্যে ঝুলে আছে ফাঁস দিয়ে, জিহ্বাটা পুরো বের হয়ে এসছে। এটা দেখে জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে যায় জমিদারের। তার স্ত্রীকে এলাকার কবরস্থানে দাফন করা হয়। আরেক রাতে তার মেয়ের ঘর থেকে জোরে জোরে চিৎকারের শব্দ শুনে সবাই রুমে যায়, গিয়ে দেখে তার মেয়ের পা কে যেন টেনে ছিঁড়ে জানালায় ঝুলিয়ে রেখেছে। অনেক রক্তপাতের কারণে সাথে সাথে তার আদরের দুলালে মারা যায়। আবার একই ছেলে তার বড় ছেলেরও দুই হাত টেনে কে যেন ছিঁড়ে ফেলে। অবশেষে সেও মারা যায়। এবার পালা জমিদারের। বাড়িতে অনেক তান্ত্রিক ডাকা হল, কিন্তু কেউ তার সমস্যা সমাধান করতে চায় না। সবাই বলে নিজে বাঁচলে বাপের নাম। একদিন জমিদারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে জমিদারের মৃতদেহ সকালে তার দারোয়ান খুঁজে পায় বাড়ির পেছনে ঝাড়ের একটা অনেকটা ভিতরে। জমিদারের কিন্তু কবর বারবার ভেঙে যাচ্ছিল, অনেক চেষ্টার পরেও কবর ভেঙে যাচ্ছিল। পরিশেষে তাকে মাটি চাপা দেওয়া হয়। আল্লাহর শাস্তির প্রথম স্তরে মনে হয় এটাই ছিল। উল্লেখ্য যে তার জানাজা এলাকার কেউ শরীক হয়নি। ঘটনা লিখে পাঠাতে চাইলে ঘটনা লিখুন এবং পাঠিয়ে দিন আমাদের ইমেইলের অ্যাড্রেসে এবং ফেসবুকের ইনবক্সে facebook.com/bhautik908 এই ঘটনায় পাঠিয়ে দিবেন। এবং তারপর রয়েছে আমাদের ইমেইল অ্যাড্রেস, যেখানে চাইলে ঘটনা রেকর্ড করে তারপর পাঠিয়ে দিতে পারেন ফেসবুকের বাইরে, অর্থাৎ bhautik908@gmail.com। সেখানটায় আপনাকে শুধুমাত্র রেকর্ড করা ঘটনা পাঠাতে হবে bhautik908@gmail.com। ভৌতিকের বানান হচ্ছে bhoutik। এই মুহূর্তে অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে। চাঁদপুর থেকে আমাদেরকে বলছেন আচল, তিনি বলছেন নাইস। এবং নাউশিন জারা, তিনি আমাদেরকে বলছেন যে নাইস স্টোরি। ফেসবুক মাধ্যমে অনেকেই জয়েন করেছেন, তারা তাদের মন্তব্য জানাচ্ছেন। সুজন খান, তিনি বলছেন শুনছি হোসেনপুর কিশোরগঞ্জ থেকে, ভৌতিক যদি না শুনি তাহলে ঘুম ধরে না, ঘুমের ঔষধ হচ্ছে ভৌতিক। এমনটা বলছেন দুর্গাপুর নেত্রকোনা থেকে শুনছেন আমাদের এমডি নীনাথ মন্ডল। আহমেদ রহমান আবদুল্লাহ, প্রতি সপ্তাহের মতো শুনি কিন্তু আজ কমন ভয়েস এস কল হয় না। আমরা ভৌতিকের নীরব প্রাণ, এমনটাই আপনি জানিয়েছেন। জানিয়েছেন আমাদেরকে মুস্তাকিম হাসান। হ্যালো কনক ভাই, কেমন আছেন? চিনতে পারছেন তো, আমি কিন্তু আপনার পুরনো ফ্রেন্ড, প্রতি উইকে এফএম শুনি বাট কমেন্ট করি না, তাই অনেকদিন পর কমেন্ট করলাম। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি। কমেন্ট করবার জন্য আপনার মূল্যবান মন্তব্য লিখবার জন্য রয়েছেন আমাদের সাথে সাব্বির, রয়েছেন ইমন, খুব ভয় লাগছে এমনটা আপনি জানিয়েছেন। সাগর রয়েছেন আমাদের সাথে, আমার একটা ঘটনা আছে, ঘটনা লিখুন আমাদের এবং আমাদের ভৌতিকের ফ্যান পেজ ইনবক্স করে দিন। ওভি আমাদেরকে হাই জানিয়েছেন। জানিয়েছেন আসিফ রহমান, তিনি বলছেন যে ভৌতিক সাহিত্যটা রিপিট কেন, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা ভৌতিক নিউ সাহিত্য শুনবো, ততদিন পর্যন্ত একটু ধৈর্য থাকতে হবে আপনাদেরকে। প্রান্ত রয়েছেন আমাদের সাথে, রাকিব রয়েছেন, এবং শুরুতেই আমি বলেছিলাম যে নিউ ভৌতিক সাহিত্য ব্যাপারটা মোটেই এরকম না, ডিসেম্বর থেকে আমরা ভৌতিক সাহিত্য পাবো নতুন। আসিফ বলছে আমাদেরকে সাথে আছেন, প্রান্ত রয়েছেন আমাদের সাথে, রয়েছেন নয়ন এস রয়, তিনি আমাদেরকে হ্যালো জানিয়েছেন এবং ভালো লাগছে এমনটাই জানিয়েছেন। আদিব যশোর থেকে বলছেন যে টক লাইফ এর ভৌতিক মিস যায় না এমনটা আপনি জানিয়েছেন, টেক লাইফ আর ভৌতিক মিস যায় না এমনটা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি আদিব, আপনাকে ধন্যবাদ। রুবেল বনশ্রী থেকে, ভৌতিক ছাড়া অন্য প্রোগ্রাম করেন কি না? ভৌতিকই আমি করি, একই দিনে 10টা থেকে আরেকটা প্রোগ্রাম করি। রয়েছেন আমাদের সাথে হিমেল সহ অনেকগুলো বন্ধু। ঘটনা লিখবার জন্য যে অ্যাড্রেস রয়েছে সেটা ইতিমধ্যে বলে দিয়েছি। সো নেক্সট স্টোরিতে যাব, যে স্টোরিটা আমরা জিমেইল এর মাধ্যমে কালেক্ট করেছি। আপনার কাছে এরকম ঘটনা থাকলে আপনি সেই ঘটনাটা রেকর্ড করবেন এবং পাঠিয়ে দিবেন bhautik908@gmail.com এই অ্যাড্রেসে।
আসসালামু আলাইকুম কনক ভাই, আমি নাইম বলতেছিলাম চট্টগ্রাম থেকে। আমি অনেকদিন ধরেই একটা গল্প শেয়ার করতে যাচ্ছিলাম কিন্তু সময় সাপেক্ষে সেটা বলা হয়ে ওঠেনি। আজকে সময় পেলাম তাই ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি। আমি যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি সে গল্পটা আমি আমার দাদির মুখের থেকে শুনছি এবং গল্পটা তার সাথেই ঘটা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি যে ঘটনার কথাটা বলবো সে ঘটনাটা আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। ঘটনাটা আমার দাদির সাথে ঘটা এবং তার মুখে থেকেই শোনা। আমার দাদা, দাদা দাদি এবং আমার আব্বা, এই তিনজন মিলে তাদের ফ্যামিলিটা। আর ঘটনাটা যখন ঘটেছে সেই সময় আমার আব্বা মা কারোই বিবাহ হয়নি। আমার আব্বা দাদা দাদি তারা তিনজনে গ্রামে বাস করতেন এবং তাদের মাছ চাষ করার একটা ঘের ছিল, যে ঘেরটা দুইটা ভাগে বিভক্ত ছিল, একটায় মাছ চাষ করা হতো আর একটাতে কাঁকড়া চাষ করা হতো। যে ঘেরটায় কাঁকড়া চাষ করা হতো সেটাতে প্রত্যেক দিন কাঁকড়াকে খাবার দিতে হতো, সে খাবারটা ছিল ছোট পুঁটি মাছ বা ছোট জাতীয় যেসব মাছ আছে সেই তাই। তো আমার দাদা প্রত্যেক দিন বাজার থেকে সন্ধ্যার দিকে এক ঝুড়ি মাছ কিনে আনতেন এবং কিনে এনে সেইগুলো মানে কাঁকড়াকে খাওয়ানোর জন্য দেওয়া হতো পুকুরে। তো ঘটনার দিন আমার দাদা বাজার থেকে এক ঝুড়ি মাছ কিনে নিয়ে আসছেন কাঁকড়াকে খাওয়াবেন বলে। বলে রাখা ভালো যে যেহেতু মাছ আর কাঁকড়া চাষ করা হয়, চুরি হওয়ার অভয়ে আমার দাদা দাদি দুইজনেই রাত্রে ঘেরে থাকতেন এবং পাহারা দিতেন। আর আমাদের ঘেরটা আমাদের বাড়ি থেকে প্রায় 15 মিনিটের পথ, মানে 15 মিনিট দূরে আর কি। তো কেউ যদি একজন বাড়ি যায় আবার আসে তো তার প্রায় মিনিমাম আধা ঘন্টা সময় লাগবেই। তো মাছ কিনে নিয়ে আসে একটা ঝুড়িতে করে এবং আমার দাদিকে বলা হয় যে তুমি কাঁকড়াকে খাবারটা দাও, আমি বাড়ি থেকে নিজে খেয়ে আসি আর তোমার জন্য খাবার নিয়ে আসি। আমার দাদি খুবই সাহসী মানুষ, তো সে বললেন আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি এসো, তাই বললে আমার দাদা চলে যায়। তো আমার দাদি ঝুড়িটা পাশে নিয়ে এক জায়গায় বসে তারপরে কাঁকড়াদের খাওয়ান দিচ্ছিল, হাতে একটা বাটি ছিল, সে বাটি থেকে বাটিতে মাছ উঠিয়ে নিয়ে পুকুরে ছড়িয়ে দিত কাঁকড়াদের খাওয়ার জন্য। তো দুই তিনবার এরকম খাবার দেওয়ার পরে চারবারের বার সে যখন ঝুড়ি থেকে মাছ উঠাতে গেল তখন দেখলো যে ঝুড়িটা তার থেকে একটু দূরে চলে গেছে। সে হয়তো ভাবলো যে বারবার উঠাচ্ছি নিচ্ছি এর কারণে তো লাড়া লেগে দূরে চলে গেছে। তো সেই কারণে সে ঝুড়িটাকে আবার টেনে তার কাছে নিয়ে এসে তারপর আবার খাবার দিতে লাগলো। তো যথারীতি সেই আবার একই ঘটনা, ঝুড়িটা আবার তার থেকে একটু দূরে চলে গেছে। তো দূরে চলে গেছে তখন সে খেয়াল করলো যে ঝুড়িটা লড়তেছে, মানে এরকম বোঝা যাইতেছে যে ঝুড়ি থেকে কেউ মাছ উঠাই নিচ্ছে এবং খাচ্ছে, এরকম একটা আওয়াজও আসতেছে। তখন আমার দাদির হাতে একটা টর্চ লাইট ছিল, সে টর্চ লাইটটা মেরে দিয়ে দেখলো যে কে কি কারণে এরকম ঘটনা ঘটতেছে। তো যখন সে লাইটটা মারলো তখন দেখলো যে একটা কালো একটা অবয়ব, মানে কালো একটা শরীর আর কি, যার মাথা নেই, তার বুকের উপরে দুইটা চোখ এবং পেটের কাছে একটা মুখ আছে। সে তার হাত দিয়ে মাছ উঠাচ্ছে এবং সে মাছগুলো চাবাচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সে মাছগুলো খাচ্ছে না, চাবিয়ে মানে চিবিয়ে চিবিয়ে সেগুলো ফেলে দিচ্ছে। তো আমার দাদা প্রথমেই বলেছি যে আমার দাদি খুবই সাহসী, তো সে একদমই ভয় না পেয়ে জিজ্ঞেস করলো যে এই তুই আমার মাছ খাচ্ছিস কেন, আমার মাছগুলো আমাকে দিয়ে দে। তখন ওইটা বললো যে না তোমার এই মাছ দিতে পারবো না, মাছ আমার লাগবে, আমি মাছ খাবো, এটা দেওয়া যাবে না, আমি দিব না। আমার দাদি বেশ জোরাজুরি করতেছে যে আমার মাছ দিয়ে দে, আমার মাছ দিয়ে দে, নাহলে কিন্তু খবর আছে মাছ দিয়ে দে। কিন্তু সেই জিনিসটা যথারীতি একই কথা বলতেছে যে মাছ দিব না, তুই আমাকে বেশি জোর করিস না, তুই যদি আমাকে বেশি জোর করিস তাহলে কিন্তু তোর সমস্যা হবে। তো আমার দাদি এই কথা বলার পরে আমার দাদি উঠে গিয়ে তার হাতে যে লাইটটা ছিল সে লাইটটা দিয়ে ওইটাকে একটা বাড়ি দেয়। তো বাড়ি দিলে ওইটা বাড়িটা লাগে, ওইটাকে লাগার পরে ওইটা সাথে সাথে উঠে এসে আমার দাদিকে একটা থাপ্পড় মারে। তো ঘেরের পাশে কিছু ধানি জমি ছিল, আমার দাদি সেইখানে মানে সেই ধানি জমির ভিতরে যায় পড়ে, মানে ধানি জমির ভিতরে এরকম ছিল যে ধান পেকে গেছে কাটার অপেক্ষায় আছে এরকম। তো ধানি জমিটার ভিতরে গিয়ে পড়লে সেই জিনিসটা আমার দাদির কাছে যায় আরো মারতে। তো আমার দাদি তার সাথে প্রায় অনেকক্ষণই হাতাহাতি করে, হাতাহাতি করে এক পর্যায়ে দেখা যায় যে আমার দাদিকে ওই জিনিসটা মেরে তাকে মাটির ভিতরে পুঁতে রাখে, মানে শরীরের উপর সাইড মাথা থেকে মাজা পর্যন্ত সেটা মাটির তলে রাখে, আর বাকিটু মানে পা ও মাজা থেকে আবার পা পর্যন্ত সেটা মাটির উপরে থাকে। তো যখন আমার দাদিকে আরো কিছু করতে যাবে সেই সময় আমার দাদা দূরের থেকে টস মেরে দেখে যে ওই অবস্থা, তখন আমার দাদার হাতে একটা কাস্তে ছিল, মানে ধান কাটে যে কাস্তে, সে কাস্তে ছিল একটা, সে কাস্তে নিয়ে দৌড়তে দৌড়িতে আসে এবং আসে বলে যে তুই ওকে ছেড়ে দে নাহলে আমি কিন্তু তোকে মেরে ফেলবো, বলে তার কাস্তেটা ওইটার গায়ে ছুড়ে মারে সেই জিনিসটা চলে যায়। তো চলে যাওয়ার পরে আমার দাদা আমার দাদিকে খুব উঠানোর চেষ্টা করে, যখন সে একলা পারে না তখন আমাদের যে ঘেরটা, ঘেরের একটু দূরেই আমার ফুফুদের বাড়ি। তো ওইখান থেকে ডাক দিলে স্পষ্টই শোনা যায়। তখন সে খুব জোরে আমার ফুফুর নাম ধরে ডাক দেয়। তো ডাক দিলে তখন আমার ফুফুরাও আসে, আসলে তা আমার দাদিকে ধরে উঠায়, উঠে ঘরের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাইয়া তারপরে পানি টানি দেয়, পানি টানি দিয়ে টিয়া মানে ঘুমাই ঘুম পড়াই রাখে। আমার দাদা আর ওই দিন রাত্রে ঘুমায় না, একটা হারিকেন জ্বালিয়ে রেখে হাতে একটা কাস্তে নিয়ে বসে থাকে। তো রাত যতই বাড়তেছে ওই জিনিসটা আমাদের দাদির ঘরের উপরে, মানে তারা যে ঘরটার ভিতর ছিল সেই ঘরটার উপরে খুব টর্চার করতেছে। দেখা যাচ্ছে যে বড় বড় মনে হইতেছে যে ইট মারতেছে, গাছের ডাল ভেঙে ফেলাইতেছে, বা কিছু একটা দিয়ে জোরে জোরে উপরে টিনে চালা বাড়ি দেওয়া হইতেছে। আবার এমন মনে হইতেছে যে প্রচন্ড একটা বাতাস আসতেছে যে ঘর বাড়ি উড়াই নিয়ে যাবে। আবার ধান ক্ষেতের ভিতর থেকে কেউ একজন আসতেছে, মনে হইতেছে ধান টান কিচ্ছু নাই, মানে ধান উড়াই নিয়ে ফেলাইতেছে। এরকম করে জোরে জোরে আসতেছে, কিন্তু আইসার ভিতরের দিকে আসতে পারতেছে না। আমার দাদা হাতে কাস্তেটা নিয়ে বসে আছে আর বলতেছে যে আয় আসলে দূরে কেটে ফেলবো। তো যাই হোক, সারা রাত এরকম চললো, আমার দাদা সারা রাত ঘুমায়নি। সকালের দিকে যখন একটু আলো ফুটছে ফজরে আজান দেওয়ার পর পর জিনিসগুলো সব থেমে গেল, তখন আমার দাদা বাইরে বের হলো যে জিনিসটা দেখার জন্য যে কি হয়েছে বাইরে, এখন কি অবস্থা। তো বাইরে বের হয়ে দেখলো যে এই যে একটু আগে বললাম এমন মনে হইতেছে ধান টান উড়ে নিয়ে আসতেছে। তো দেখলো যে একটা ধানেরও কিচ্ছু হয়নি, একটা ধানের শীষ পর্যন্ত ভাঙে নাই, যেরকম ধান সেরকম রয়েছে। শুধু বাহিরে যে জায়গায় মারামারি হয়েছিল, মানে হাতাহাতি হয়েছিল, সেখানে একটা কাক মরে পড়ে আছে। তো জিনিসটা দেখার পরে সবাই কাকটা, মানে কয়েকজন আসলো, এসে দেখলো কাকটা পড়েছে, পরে কি করবে কাকটা পুড়ে ফেলেছে। তো এই ছিল ঘটনা কনক ভাই, যদি ভালো লাগে তো শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
ইমেল অ্যাড্রেস থেকে আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে এবং সেটি ইমেল করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন bhautik90@gmail.com। আরেকটিবার বলছি bhautik90@gmail.com। অনেকেই আমাদেরকে এসএমএস করেছেন ফেসবুক মাধ্যমে, ইনফ্যাক্ট তাদের তাদের মন্তব্য জানাচ্ছেন। আপনি ফেসবুক মাধ্যমে আমাদেরকে মন্তব্য জানাতে চাইলে facebook.com/asianradio সেখানে চলে যেতে হবে এবং সেখানে মন্তব্য লিখুন, লিখতে পারবেন এমন জায়গা রয়েছে সেখানটায় আপনি আপনার মন্তব্যগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুরা, যাতে মিস না করে ফেলে। এবং একই সাথে ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দিবেন আমাদের অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে। সেই অ্যাড্রেসটি হচ্ছে bhautik90@gmail.com, যেখানটায় আপনাকে পাঠাতে হবে রেকর্ডেড ভার্সন। এবং যদি লিখিয়ে পাঠাতে চান তাহলে ভৌতিক নামক যে ভৌতিকের যে পেজটি রয়েছে সেই পেজে আপনাকে পাঠিয়ে দিতে হবে। না, আমরা আরেকটা স্টোরি শুনব, স্টোরি শুনে ফিরছি একটু পর। সাথে থাকুন আর শুনতে থাকুন ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমন, রাজবাড়ী জেলার বেদিনগর গ্রাম থেকে লিখছি। ঘটনাটি আমার আব্বুর মুখ থেকে শোনা। ঘটনার সাল 1990। আমাদের একটা শ্যালো মেশিন ঘর ছিল। মেশিন ঘরটা আমাদের বাড়ি থেকে 1 মাইল দূরে ছিল। মেশিন ঘরটা ছিল পাট খড়ির বেড়া দিয়ে বানানো। একদিন রাত 8টার দিকে ধান খেতে পানি দেওয়ার জন্য মেশিন ঘরে যায়। কিছু ধান খেতে পানি দেওয়ার পর রাতে মেশিন ঘরে থাকার জন্য প্রস্তুত হয়। একটা কথা বলে রাখি, মেশিন ঘরে থাকার জন্য একটা চৌকি রাখা হয়। যথারীতি আব্বু রাতে চৌকিতে শোয়ার জন্য প্রস্তুত হয়। এক সময় পাটখুরির দরজা লাগিয়ে আব্বু চৌকিতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আব্বু খেয়াল করল বাইরে থেকে কে জানি মেশিন ঘরের উপর ঢিল ছুটছে। এরকম কিছুক্ষণ হওয়ার পর আব্বু পাটখুরির বেড়ার ফাঁক দিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা বাইরে থেকে মেশিন ঘরে ঢিল ছুটছে। আব্বু বুঝল ওটা কোনো বাচ্চা না, একটা পিশাচ। আব্বু মনে মনে দোয়া করতে লাগল এবং ভাবল বাইরে যাই হয় হোক আমি কোনো মতে সকাল না হওয়া পর্যন্ত বাইরে বের হব না। এত সময় সে বাচ্চাটা বাইরে থেকে বিভিন্ন রকম শব্দ করতে থাকে আর মেশিন ঘরে ঠেলাতেই থাকে। কিছুক্ষণ পর জোরে একটা বাতাস এসে মেশিন ঘরের পাটখড়ির দরজাটা পড়ে যায় আর তখন ওই বাচ্চাটা মেশিন ঘরের ভেতরে ঢুকে পড়ে। তারপর এক পা দু পা করে সেই বাচ্চাটা আব্বুর চোখেতে উঠে পড়ে। আব্বু কোনো কিছু চিন্তা না করে সেই বাচ্চাটাকে সজোরে লাথি মারে। সেই বাচ্চাটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে মেশিন ঘর থেকে বের হয়ে যায়। তারপর সেই বাচ্চাটা মেশিন ঘরের বাইরে গিয়ে আব্বুকে বলে আজকের মতো বেঁচে গেলি। তারপর আমার আব্বু এক দৌড় দিয়ে বাড়ি চলে আসে। আবার দাদার সাথে ঘটনাগুলো খুলে বলার পর দাদা বলে ওই মেশিন ঘরের কাছে অনেক বছর আগে মরে যাওয়া ছোট্ট এক বাচ্চাকে সেই মেশিন ঘরের কাছে পুঁতে রাখা হয়েছিল, এই জন্য এই ঘটনা ঘটতে পারে। ভৌতিক90.8@gmail.com
আসসালামু আলাইকুম, কিশোরগঞ্জ থেকে আমি সাব্বির বলছি। ঘটনাটা ঘটে আমার সাথে 2014-এ যখন আমি এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে তাবলিগ জামাতে যাই, সেটা হচ্ছে নাটোরের কলসনগর গ্রামে। তো সেখানে আমার সাথে ঘটে যায় অনেক ঘটনা, আমি শেয়ার করব সেখানকার কিছু ঘটনা। তো আমি চলে যাচ্ছি ঘটনায়। তো ঘটনাটি ঘটে তখন যখন আমরা 10-15 দিন হয়ে গেছে এরকম একটা মসজিদে আমাদেরকে দেওয়া হয়। সে মসজিদের পাশে ছিল আসলে একটা কবরস্থান একটু নিচে, আর পাশে একটা পুকুর ছিল, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। তো একদিন রাতে হুট করে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম আর সবাই ঘুমিয়ে গিয়েছিল, তখন রাত প্রায় 12টা। আপনারা জানেন যে তাবলিগ জামাতের নিয়ম হচ্ছে সন্ধ্যার পর নামাজ পড়ার পর, এশা নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া। তো আমরা ঘুমাতাম না, একটু গল্প করতাম তারপর ঘুমাতাম। তো একদিন রাত্রে শুনি যে বাহির থেকে নূপুরের আওয়াজ আসছে। তো আওয়াজটা আমি শুনতে পাই প্রথম, দেন আমার ফ্রেন্ডকে আমি নক করি যে তুই কি কিছু শুনতে পাচ্ছিস। তখন সে বলে যে হ্যাঁ, বাহির থেকে নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে। তো পরের দিন হুজুরের কাছে এটা জানতে চাইলে হুজুর বলল যে এরকম যারা তাবলিগ জামাতে যায় তাদেরকে শয়তান অনেকভাবে ডিস্টার্ব করে, আমরা যেন ভয় পেয়ে চলে আসি, এর জন্য এরকম করে আমরা যেন ভয় না পাই। তো আমরা বলছি ঠিক আছে, আমরা ভয় পাইব না। তো দ্বিতীয় দিন রাত্রে আমরা আবার শুনি হাসির আওয়াজ, কে যেন বাইরে হাসছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, অথচ একটা মেয়ে সুন্দর করে হাসছে বাইরে। তো এটা কিভাবে সম্ভব? আশেপাশে কোনো বাড়িঘর নেই, ভয়ে মানুষ আশেপাশে বের হয় না। তারপর আমরা অনেক চেষ্টা করি ঘুমিয়ে যেতে, কিন্তু ঘুমাতে পারি না, অনেক কষ্ট করে ঘুমাই। পরের দিন হুজুরের কাছে বলা হলো, হুজুর বলছে যে হ্যাঁ, শয়তান অনেকভাবে ডিস্টার্ব করে মানুষকে, যারা তাবলিগ জামাতে যায় তারা যেন জামাত না করতে পারবে, সেই জন্য শয়তান চেষ্টা করে, কিন্তু তোমাদের সামনাসামনি কোনো ক্ষতি করবে না, তারা দূর থেকে ভয় দেখার। তো আমাদের মনে সাহস আছে, হুজুর যেহেতু আমাদের সাথে আছে, এই মসজিদতে আমরা চলে যাই। তো আমরা সবাই ইয়াং ছেলেপালি ছিলাম, এই জন্য আমাদেরকে একটু দূরে মসজিদে দেওয়া হতো। তো এরকম একটা মসজিদে দেওয়া হলো যে যেখানে একটু পানির প্রবলেম আছে, একটু পানি আনতে হলে একটু নিচে যেতে হয়, একটা পুকুরের মতন গর্ত আছে সেখানে টিউবওয়েল, ওইখানে গিয়ে পানি তুলতে হয় আর। তো একদিন রাত্রে আমরা খাওয়া দাওয়া শেষে যে ঘুমানোর আগে উঁচু করে নিব, সেজন্য ওইখানে যাই। যাওয়ার পরে দেখি আশপাশ থেকে অনেক জোরো হাওয়া আসছে, অথচ জোরো হাওয়াটা শুধু সামনে একটা ঝাড়বাস আছে কবরস্থান, ওইখান থেকে আসছে, আশেপাশে কোনো বাতাস নেই। তো অনেক জোরে বাতাস আসতে এসে আর মনে হচ্ছে ঝাড়বাস কেউ ভাঙছে, মটমট অনেক সাউন্ড হচ্ছে। তো হুজুর আমাদের একটু দূরেই ছিল, হুজুরকে বললাম, হুজুর যে এখানে কি হচ্ছে, বলছে যে এসব কিছুই না, এসব আসলে বাতাস আসতেছে। এই কথা বলার সাথে সাথে আমাদের আশেপাশে যে আমাদের কোনো গায়ে লাগে নাই, ইট দিয়ে কেউ মানে ছুঁড়ে মারছে, মাটি ছুঁড়ে মারছে এই চারপাশের উপর থেকে। অথচ আমরা টর্চ মারার পর দেখলাম ওইখানে কিছুই নাই, শুধু অনেক জোরে জোরে বাতাস হচ্ছে সেটা দেখতে পেলাম। তো আমাদের বুঝতে আর বাকি রইল না যে এটা কি হচ্ছে আমাদের সাথে, এখানে কোনো মানুষ আসা ইম্পসিবল, কারণ এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে কেউ হাঁটাচলা করে না, কারণ রাস্তাটা অনেক হন্টেড। তো হুজুর হুজুর অনেক জোরে জোরে দোয়া পড়ছে আর আমাদেরকে বলছে আল্লাহু আকবর বলার জন্য। আমরা জোরে জোরে আল্লাহু আকবর বলি, উঁচু করে দৌড়ে মসজিদে চলে যাই। তো এরপরের দিনই আমরা তো এই মসজিদ থেকে অন্য মসজিদে শিফট করি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সবাইকে।
রূপগঞ্জ থেকে আমরা পাঁচ বন্ধু মিলে রুমের লাইট বন্ধ করে শুনছি, খুব ভয় লাগছে। ইব্রাহিম, ফয়সাল, মাসুদ এন্ড সানি সবাই আমাদেরকে শুনছে। আমি ক্লাস এইটে পড়ি, একা একা শুনছি, অনেক ভয় লাগছে ভাই। আপনার শো শুরু হয় প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। ইসমাইল রয়েছেন আমাদের সাথে, ইমামুল মুস্তাকিম, তিনি আমাদেরকে টেক্সট করেছেন এবং এমনিকরে অনেকে টেক্সট করছেন ফেসবুক মাধ্যমে, কেউ জয়েন করছেন facebook.com/sianradio, সেই ঠিকানায় আপনিও জয়েন করুন, লিখুন আপনার মন্তব্য, ঘটনা যদি পাঠাতে চান facebook.com/bhautik। 90.8 এই ঠিকানায় চলে যাবেন এবং ঘটনা পাঠাবেন। আর এর বাইরে যদি রেকর্ড করে পাঠাতে চান ভৌতিক 90.8@gmail.com এই অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। সো শুরুতেই অনেক ঘটনা শুনে ফেলেছি, অনেক কিছু করেছি এবং নাও আমরা শুনে আসবো আরেকটা ঘটনা, শুনে তারপর আপনার মন্তব্যগুলো শুনে ফিরছি একটু পর। সো হিয়ার উই গো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জানি আপনি সবসময় ভালোর তলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি জামালপুর থেকে বলছি, আমার নাম রবিন। আমার পক্ষে স্টুডিওতে এসে এই ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই একটি ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। ঘটনাটি ঘটেছিল 2007 সালের কোন এক তারিখে, তারিখটা আমার সঠিক মনে নেই। যাই হোক, মূল ঘটনায় আসি। আমি তখন ক্লাস 4 অথবা 5 এর ছাত্র ছিলাম। আমার বাবুর সাথে আমি প্রায় হাঁটে যেতাম, কারণ আমার বাবার সাথে হাঁটে গেলে আমার ভালো লাগত। যাই হোক, একদিন আমি আমার বাবার সাথে হাঁটে যাই। আগে বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে বাজারটি ছিল 1 মাইলের রাস্তা। বাজারে যেতে 2টি রাস্তা পড়ে, একটি হল পাকা রাস্তা, আরেকটি হল রেল লাইন। আমরা যাওয়ার সময় পাকা রাস্তায় ভ্যানে করে বাজারে গেলাম। বাজারে জিনিসপত্র কেনার পর বাবা তার বন্ধুর সাথে দেখা হল। আমাকে 1 কেজি জিলাপি কিনে দিয়ে বাবা বলল, এখন তুমি বাড়ি যাও, আমার ফিরতে দেরি হবে। এই বলে বাবা আকাশের দিকে তাকিয়ে দেখলেন সন্ধ্যা নেমে আসছে এবং আকাশটা মেঘলা, কিছু সময়ের মধ্যে বৃষ্টি নামতে পারে। বাবা আমাকে খানিকটা এগিয়ে দিয়ে বললেন, এখন তুমি যাও। এই বলে বাবা চলে গেলেন। আমি একটা ব্যাগ থেকে জিলাপি বের করে খেতে লাগলাম আর হাঁটতে লাগলাম। একটা কথা ভুলে গেছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা ব্রিজ পড়ে। বৃষ্টির কথা বললাম, এই কারণে ওই বৃষ্টিকে কেন্দ্র করে আমার ঘটনার শুরু। জিলাপি খাচ্ছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে যেই না আমি ব্রিজটার উপর দিয়ে পার হব, হঠাৎ একটা গরম দমকা হাওয়া এসে আমার গায়ে লাগলো আর আমি মাটিতে পড়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি একটা লোক আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, কিছুই হয়নি চাচা। এই কথা বলে আমি ব্যাগটি মাটি থেকে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। তবে এই ঘটনাটি রাতে বাবা মা কাউকে কিছু বলিনি। ধরে নিয়েছিলাম ঘটনাটা এখানেই হয়তো শেষ, কিন্তু কে জানে, আমার জন্য ওই ভয়ঙ্কর মুহূর্তটা অপেক্ষা করছে। আমি তার পরের দিন দুপুরবেলা আমাদের গ্রামের 3 বন্ধু মিলে আমাদের বাড়ির পেছন দিকটায় একটা আম গাছ আছে, আমাদের বাড়ির চারপাশে বর্ণা দিয়ে রাখি। আমাদের বাড়ির সামনে অনেকগুলো পুরনো গাছপালা রয়েছে আর বাড়ির পেছন দিকটায় কিছু বাঁশ ছাড় আর তার মধ্যে একটা আম গাছ, সবকিছু মিলিয়ে গাছ ছমছমে করা একটা ব্যাপার রয়েছে। যাই হোক, এরপর আমি দেখলাম সেই বাড়ির পেছনে কিছু একটা আমার নাম ধরে ডাকছে, এবং গতকালে যে জিলাপি আমি খাচ্ছিলাম সেই জিলাপির কিছু অংশ আমার কাছে যাচ্ছে। তা না হলে আমার অনেক ক্ষতি করবে, এমনটাই বলছে। তো আমি আর আমার এক বন্ধু সেখানে গিয়ে হাঁটছিলাম, হঠাৎ খেয়াল করলাম এক বৃদ্ধ মহিলা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে আমার দিকে আসছে। যেইরা বৃদ্ধার মাথা থেকে কাপড়টা সরে গেল। আমি দেখলাম এক ভয়ঙ্কর চেহারা, যে চেহারা কোনো মানুষের চেহারা না, অন্য কিছুর চেহারা, কোনো জীবজন্তুও না, আবার মানুষের আকৃতির, কিন্তু দেখতে ভীষণ ভয়ঙ্কর। আমাকে বলে ইশারা ইঙ্গিতে এমন একটা ভাব ছিল যে গতকাল তাকে জিলাপি না দিয়ে চলে আসায় আমার উপর ভীষণ ক্ষিপ্ত। ভাইয়া, এরপর আমি এক দৌড়িয়ে আমাদের বাড়িতে চলে এসে জ্ঞান হারিয়ে ফেলি এবং প্রায় আমার সাথে একই রকম ঘটনা ঘটতে থাকে। এরপর আমি একটি তাবিজ নেই এবং এই ঘটনা ঘটা বন্ধ হয়ে যায়। আপনাকে রেকর্ড করতে হবে এবং তারপর আমাদেরকে পাঠিয়ে দিতে হবে ভৌতিক90.8@gmail.com। এর বাইরে যদি আপনি চান এই মুহূর্তে SMS করবেন তাহলে সেলফোনের মেসেজ অপশনে লিখে ফেলবেন AR নেমকিশন অ্যান্ড দেন কথাবার্তা সেন্ড করবেন 2323। এই নাম্বারটা এই মুহূর্তে চলে যাবো আরেকটা স্টোরিতে, শুনে ফিরছি একটু পর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আজ যে ঘটনাটা বলবো তা আমার ছোট চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। 2015 সালের জানুয়ারি মাসে আমার চাচা জাপান থেকে বাংলাদেশে আসে ছুটিতে। চাচা দেশে আসাতে তার সব বন্ধুরা তার সাথে দেখা করতে আসে। আমার চাচা মাছ ধরতে খুব পছন্দ করতেন, কিন্তু বিদেশে নানান কাজের ঝামেলায় এসব নিয়ে ভাবার সময় পেত না। একদিন চাচার এক বন্ধু চাচাকে বলে, অনেকদিন ধরে মাছ ধরতে যায় না, তুই না থাকলে একা একা মাছ ধরতে ভালো লাগে না, মজা পাই না, চল আজ মাছ ধরতে যাই। এই কথা শুনে চাচা রাজি হয়ে গেলেন, কারণ চাচা মনে মনে তাই ভাবছিলেন যে বন্ধুকে বলবে তার সাথে মাছ ধরতে যেতে। সময় সন্ধ্যা 7:10, চাচা বন্ধুকে বলে রাত 12টার দিকে যেন ডেকে নিয়ে যায় তাকে। বন্ধু বলল, ঠিক আছে তুই তৈরি থাকিস। কথা শেষ করে যে চার পারে চলে গেল। রাত 12:15 চাচার বন্ধু এসে চাচাকে ডাক দিল। চাচা দেরি না করে বন্ধুর সাথে বেরিয়ে গেল মাছ ধরতে। দুজন মিলে গল্প করতে করতে হাঁটছে এমন সময় চাচার বন্ধু অনুভব করল তাদের পিছু ধরে কেউ একজন হাঁটছে। তখন তিনি আমার চাচাকে বললেন, দোস্ত তুই কি কিছু অনুভব করছিস? চাচা বলে, না আমি কিছুই শুনতে পাচ্ছি না। তখন চাচা বলে, আরে ছাড়, অনেকদিন পর মাছ ধরতে যাচ্ছিস তো তাই হয়তো একটু ভয় পাচ্ছিস, তুই আর আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছিস। আমি কিন্তু আজ মাছ না ধরে বাড়ি ফিরছি না, কাজেই অহেতুক ভয় দেখাবি না, আমাকে আর নিজেকেও একটু সাহসী কর, ভয়কে জয় না করলে মাছ ধরবি কি করে বোকা। এটা বলে হাসা হাসি করতে করতে তারা মাছ ধরার জায়গায় পৌঁছে গেল। দুজন মিলে মাছ ধরার প্রতিযোগিতায় নেমে গেল। তারা একে অপরকে বলছে, দেখা যাক আজ কে বেশি মাছ ধরতে পারে, যে বেশি মাছ ধরবে তাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে। তো তারা দুজনেই খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মাছ ধরার নেশায় পড়ে তারা। কখন যে আলাদা আলাদা জায়গায় চলে গেছে তা বুঝতে পারেনি। হঠাৎ আমার চাচার জালে একটা বড় মাছ ধরা পড়ল। এটা দেখি চাচা ভীষণ খুশি হল। মনে মনে ভাবছে আজ তার বন্ধু হেরে যাবে তার কাছে। মাছটা দড়ি দিয়ে বেঁধে একটা দেখের ভেতর রেখে দিল। কিছুক্ষণ পর চাচা আরো একটা বড় মাছ পেল। খুশিতে চাচার মন ভরে গেল। বাজার থেকে এর চেয়ে বড় মাছ কিনে আনলেও এত খুশি হতো না চাচা। কিন্তু নিজের হাতে ধরা মাছের স্বাদই আলাদা। তেমনি মনের ভেতর একটা গৌরব কাজ করে। যেই নাকি চাচা মাছটা ব্যাগের ভেতর রাখতে যাবে, ঠিক তখনই চাচা ভয়ে শিউরে উঠে। চাচা দেখল তার চারটা বিড়াল চাচার ওই বড় মাছটা খাচ্ছে। বিষয়টা শুনতে স্বাভাবিক হলেও দেখতে স্বাভাবিক ছিল না, কারণ বিড়ালগুলো ছিল অস্বাভাবিক বড়, আর মাথার অংশটা ছিল ছোট বাচ্চাদের মতো। ওরা সবাই চাচাকে দেখে হাসছে আর বলছে, তোর হাতের ওই মাছটা আমাদের দে, আমরা খাবো। আমাদের পেট ভরেনি এখনো, যদি না দিস তবে তোকেই খেয়ে নেব। একথা শোনার পর চাচা স্থির থাকতে পারল না, বন্ধুর নাম নিয়ে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন চাচার বন্ধু এসে চাচাকে মাথায় পানি দিয়ে সুস্থ করেন। বাড়ি ফিরে চাচা তিন দিন জ্বরে ভোগেন। অসুখ ভালো হলে চাচা প্রতিজ্ঞা করেন যে আর কোনদিন এত রাতে মাছ ধরতে যাবেন না। সেদিন চাচা তার বন্ধুকে এই ঘটনা খুলে বলেন। আমি চাচার মুখেই শুনেছি, তাই আমার প্রিয় প্রোগ্রাম ভৌতিকে আমার চাচার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। সাথে সাথে শেষ হয়ে গেল আজকের ভৌতিক 90.8। নেক্সট উইকে চলে আসছি ভৌতিকের অন্যান্য সব প্রোগ্রাম নিয়ে এবং অন্যান্য গল্প নিয়ে। ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি সাবধানে থাকবেন, সেই প্রত্যাশায় বিদায়।
Exclusively on FusionBD.com.